আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায়া আল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আমরা আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ম্যানার্স নিয়ে। এই অনুষ্ঠানে আমরা ওই সকল বিষয় নিয়ে আলোচনা করি যা আমাদের দৈনন্দিন জীবনে জানা অত্যন্ত প্রয়োজনীয়, যেই বিষয়গুলো জানলে পড়লে আমরা ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত করা এবং আমরা আমাদের আদব আখলাক চরিত্র সুন্দরভাবে আমরা গঠন করতে পারব। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, যে বিষয়গুলো জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা সেই বিষয় সম্পর্কে জানব। তবে আসুন এর পূর্বে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লামা আশারন ফাকাআন্নামা আ'তাকা রুকবাতান, যে ব্যক্তি আমার প্রতি দশ বার সালাম পাঠ করল সে যেন একটি গুলাম আজাদ করল, গুলাম মুক্ত করে দিল। আসুন এই অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরুদ ও সালাম পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আজ যে আলোচ্য বিষয় রয়েছে তা হচ্ছে যারা ইয়াতিম রয়েছে এবং যারা মিসকিন রয়েছে তাদের প্রতি আমাদের কী করণীয় রয়েছে, তাদের প্রতি আমাদের আচরণ কীরকম হবে, তাদের প্রতি আমাদের মেলামেশা এবং আখলাক আমরা কীভাবে তাদের সাথে তুলে ধরব, মেলে ধরব, সেই বিষয়গুলো আমরা আজ আলোচনা শুনব। যে বিষয়ে কুরআন ও হাদিসের মধ্যে আমাদের অসংখ্য তাকিদ এসেছে সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন খালিদ আত্তারি মাদানী ভাই, আমরা তার থেকে আলোচনা শুনব। তবে আসুন এর পূর্বে আমরা একটি কালাম শুনে নিব। আমাদের সাথে আছেন ইব্রাহিম আত্তারি ভাই, তার থেকে একটি কালাম শুনব। যে আমাদেরকে শুরুতে একটি কালাম শুনিয়ে দিন।
رسول الله وسلم عليك يا حبيب الله جيبوني حبيكي প্রিয় মদিনারি হলে তারি ধুলি কোন আমি হত মাটি মদিনারি হলে উতি শরী গোতে আমি হত পথে প্রিয় মদিনারি হলে তারি ধুলি কোন আমি হত পথে প্রিয় মদিনারি হলে তারি ধুলি কোন আমি হত তাহার প্রতি হত সেথায় উপস্থিতি হয়ে অতি স্বর্গ তাহার প্রতি হত মাটি মদিনারি হলে অতি স্বর্গ তাতে আমি হত পথে প্রিয় মদিনারি হলে তারি ধুলি কোন আমি হত আমার হৃদয় রকুতি হত যদি ওই গুম্বুজ আমার হৃদয় রকুতি হত যদি ওই গুম্বুজ ধুলি কোন হই আমি স্বর্গ তাহার প্রতি হত ধুলি কোন হই আমি অতি স্বর্গ তাহার প্রতি হত মাটি মদিনারি হলে অতি স্বর্গ তাতে আমি হত বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনারি হলে স্বর্গ তাতে আমি হত পথে প্রিয় মদিনারি হলে তারি ধুলি কোন আমি হত বিরহে বেকুল হৃদয়কে আজ মানিয়ে রেখেছি মাটি মদিনারি হলে অতি স্বর্গ তাতে আমি হত পথে প্রিয় মদিনারি হলে তারি ধুলি কোন আমি হত
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লেখক তার মনের আকুতিগুলো তুলে ধরেছেন যে যদি মদিনার মাটি যদি হতে পারতাম সেটাও আমার জন্য অনেক বড় বিষয় হতো, আমি তাতেই উৎসর্গ হয়ে যেতাম। আর এই মুহূর্তে চলছে শাওয়াল মাস, আর শাওয়াল মাস হচ্ছে হজের প্রথম মাস। এই মাসে হাজিগণ যারা আছেন তারা হজের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন, কিভাবে রওনা হবেন, হজের সরঞ্জাম যেগুলো রয়েছে, পাথেয় যেগুলো রয়েছে সেগুলো সারা তারা সংগ্রহ করে এরপর হজের উদ্দেশ্যে রওনা হয়। এবং অনেকেই তো প্রথমে মদিনাতুল মুনাওয়ারা যায়, এরপর হজের কাজগুলো করার জন্য আসেন এবং হজ সম্পন্ন করে আবার মদিনায় যান। এই যে এক কার্যক্রম, এবং হাজি সাহেব যারা রয়েছেন, নিয়ত যারা করছেন বা যাবেন বা যারা হাজি হবেন, তাদের মধ্যে যে এক এই মুহূর্তে উদ্দীপনা কাজ করছে মনের মধ্যে, সেই বিষয়টাও অনেকে মনকে সাড়া দেয়, নাড়া দেয় যে আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমিও তো এই অ্যাক্টিভিটিসগুলো করতাম, আমিও তো প্রস্তুতি নিতাম। তো সেই বিষয়টি এই নাতের মাধ্যমে অনেকের হয়তো মনে পড়ে গিয়েছে যে হাই শাওয়াল মাস চলছে, অনেকে প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রস্তুতি নেওয়ার এবং হজে যাওয়ার সামর্থ্য দান করুক, এটা আমরা সকলেই রবের দরবারে দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজ যে বিষয় নিয়েছি খালিদ আত্তারি মাদানী ভাই, যে এতিম এবং মিসকিনদের প্রতি দয়া, এবং এই বিষয়টার প্রতি কোরআনে পাকের অসংখ্য আয়াত রয়েছে তাদের সম্পদের ব্যাপারে, তাদের সাথে সৎ ব্যবহারের প্রতি, সু আচরণের প্রতি। তো অন্য সর্বোপরি যদি আমরা দেখি যে সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা সেখানেও বলেছেন যে ফা আম্মাল ইয়তীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার, যে ইয়তীম যারা রয়েছে তাদের প্রতি তোমরা কঠোর হয়ো না, তাদের প্রতি কঠোর হওয়া যাবে না। ওয়া আম্মাস সাঈলা ফালা তানহার, এবং যদি সাইল ভিখারি ভিক্ষুক মিসকিন তারা যদি চায় কোনো কিছু তো তাদেরকে ধমক না দেওয়া। তো এই যে আল্লাহ পাকের মহান আদেশ, তো তাদের প্রতি আমাদের আচরণটা কীরকম হবে সেটার একটা ধারণা আমরা পাই। তো সর্বোপরি আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের প্রতি আপনার কী বার্তা রয়েছে বা তাদের উদ্দেশ্যে কী বলবেন এই বিষয়টা নিয়ে?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব ভাই, আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন হাবিবের মাধ্যমে উম্মতকে বোঝাচ্ছেন যে ফাআম্মাল ইয়তীমা ফালা তাকহার, যে ইয়তীমকে কোনো রকম বকাঝকা করা যাবে না। তো এটা মূলত জাহিলি যুগে এরকম হতো যে যারা ইয়তীম তাদেরকে ইয়তীম হিসেবে ছেড়ে দেওয়া হতো, তাদের দেখাশোনা করার দায়িত্ব কেউ গ্রহণ করতে চাইতো না, তাদের সম্পদগুলো তাদের মালগুলো আত্মসাত করে নেওয়া হতো, যে কোনোভাবে যেন তাদের উপর জুলুমটা প্রতিনিয়ত করা হয়। এই জন্য আপন হাবিব আলী সাল্লাতু আসসালামকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। আর যেহেতু আল্লাহ পাক আপন হাবিব আলী সাল্লাতু আসসালামকে শিক্ষা দিয়েছেন, এই জন্য এখানে যারা আমরা রয়েছি এবং আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত এতিমগুলো রয়েছে, আর এতিম বলতে আমরা কী বুঝি, এতিম মূলত বোঝায় যে যার বাবা মারা গিয়েছে, ছেলে হোক বা মেয়ে, তো সে যতক্ষণ অপ্রাপ্ত বয়স্ক থাকে সে ততক্ষণ শরীয়তের দৃষ্টিতে এতিম থাকে। যখন সে প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন তার বুঝ শক্তি চলে আসে, সে ভালো মন্দ দিক বিবেচনা করতে পারে, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সে চাইলে বিয়েও করতে পারে। তো তখন তার উপর থেকে এতিমের এই বিধানটা শেষ হয়ে যায়, কিন্তু তারপরও তার উপর যদি কোনো ব্যক্তি দয়া করে সে কিন্তু সওয়াব পাবে। কেন পাবে? কেননা একজন মুসলমানের সাথে সৎ ব্যবহার করার সওয়াব আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লামও বলেছেন, এবং দুর্ব্যবহার করার যে ক্ষতি বা শাস্তি তাও আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে কোরআন হাদিসের মধ্যে বলেছেন। যেমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খবীসা বিত্তাইয়িব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, এতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও এবং ভালো বস্তুর বদলে খারাপ জিনিস গ্রহণ করো না, আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে খেয়ে ফেলো না, নিশ্চয়ই এটি মহাপাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে বলেছেন যেটা আমাদের সমাজের মধ্যে সচরাচর হয়ে থাকে, এতিম মারা গিয়েছে তার বাবা সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদ আমরা নিজেদের মধ্যে বণ্টন করে নেই, বা যেন ওই বাচ্চা যতদিন ছোট আছে, অবুজ আছে, ততদিন পর্যন্ত তার উপর আমরা কিছুটা কী করি, সম্পদের কারণে দয়া করি। কিন্তু বড় হয়ে গেলে সে ওই জিনিসটা যে ছিল কি ছিল না, তার বাবা কি রেখে গিয়েছে বা কি রেখে যায় নাই, আমরা না জানানোর কারণে ছোটকালে ওটা কি করে নেই, বন্টন করে ভাগাভাগি করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে না, আমরা এমনটা না করি, ভালোকে মন্দ দ্বারা পরিবর্তন না করি, ভালোকে ভালোর জায়গায় রাখি, মন্দকে মন্দর জায়গায় রাখি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে এটা নিশ্চয়ই এটি একটি মহাপাপ, আর মহাপাপ কবিরা গুনা, আর কবিরা গুনা হওয়ার সাথে সাথে বান্দার হকও এখানে সম্পৃক্ত রয়েছে। এক তো হচ্ছে রব তাবারাকা ওয়া তাআলা আমাদের নিষেধ করেছেন, এক তো এটা গুনাহ যে রবের আদেশ পালন করা আমাদের জন্য ফরজ, এটাকে আমরা অমান্য করতে পারবো না, সাথে সাথে অন্যের হক আমরা নষ্ট করে ফেলছি, খেয়ে ফেলছি, যা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না যদি ওই ইয়েতিম বাচ্চা বা ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা করবে না। ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি জায়গায় ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা আসলে নিজেদের পেটে আগুন ভরছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও বলেছেন যেন আমরা এতিমদের প্রতি সদয় হয়।
যদি খালি মানে ভাই যে আয়াতের যে বিষয়টা রয়েছে, শাস্তি তো অনেক ধরনের আছে বা অনেকভাবেই সতর্ক করা যায়, তবে এখানে আল্লাহ তাআলার যে মানে বলার যে একটা ধরন বা যদি শব্দগুলো যদি দেখি, যে সর্বোপরি আল্লাহ পাক এক কথায় বলে দিয়েছেন যে তোমাদের কাজ মহাপাপ সব কিছু তো আছে। অনেক সময় দেখা যায় যে এতিম যে আছে সে তো হয়তো শক্তি দিয়ে পারবে না, সে তোমাকে বাধা দিতে পারছে না, তুমি শক্তিশালী দুনিয়াবি দিক থেকে, আর তুমি ভাবছো যে এইভাবে টের পেয়ে যাবে। তো আল্লাহ তাআলা একদম ডাইরেক্ট বলে দিয়েছেন যে এটা যে তুমি ভক্ষণ করছো, তোমার পেটেতে যে তুমি প্রবেশ করাচ্ছ, এটা মনে করিও না যে এই টাকার মাধ্যমে তুমি ফল, তুমি বিভিন্ন ধরনের ভালো খাবার ঢুকাচ্ছ, বরং ভালো খাবার নয়, এটা একেবারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা হচ্ছে আগুন তুমি প্রবেশ করাচ্ছ। এবং শেষে যেটা বললেন ওসাই আসলামনা
এবং প্রজ্বলিত আগুনে যাবে। আর তাছাড়া রসুল আলিহি সাল্লাম তো বলেছেন না, যদি কোনো ব্যক্তি হারাম খাবার ভক্ষণ করে ওই ব্যক্তির 40 দিন পর্যন্ত রোজা ইত্যাদি ফরজ ইবাদতগুলো কবুল হবে না। এখন দেখেন যদি হারাম খাই আমরা, অন্যের জিনিসটা বাদই দিলাম, অন্যের সম্পদ বাদই দিলাম, যদি কোনো ব্যক্তি নিজের ইনকাম ওই হারাম উপার্জন করার মাধ্যমে সেটা ভক্ষণ করে, তাহলে তার ব্যাপারে এরকম শাস্তি। আর যদি কোনো ইয়েতিমের ব্যাপারে যে একবারে জুলুমের শিকার হচ্ছে, তার যদি সম্পদ আমরা এভাবে নষ্ট করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিয়েছে যে তারা তাদের পেটে আগুন ভরছে, যা বাহ্যিকভাবে তারা ফলগুলো বা ভালো খাবারগুলো মনে করছে। আর তাছাড়া রসুল আলিহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলী মুরদওয়ানকে জিজ্ঞেস করেছিলেন, আমার সাহাবিরা তোমরা কি জানো আতাদ্রুন আমাল মুফলিস, যে তোমরা কি জানো মুফলিস কারা, মুফলিস বলতে কি বোঝায়। সাহাবায়ে কেরাম আলী মুরদওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো জানি মুফলিস বলতে ওই ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তির কোনো টাকা পয়সা ইত্যাদি কোনো মানে ধন সম্পদ নেই, যার কাছে না দিনার রয়েছে না দিরহাম রয়েছে। তো রসুলে পাক আলিহি সাল্লাম বললেন যে ঠিক আছে, এটা তো বাহ্যিকভাবে, কিন্তু হাকিকতে আমার উম্মতের মধ্যে মুফলিস অর্থাৎ নিঃস্ব সেই ব্যক্তি যে কাল কিয়ামতের ময়দানে উঠবে, তার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত সব আমল ইত্যাদি থাকবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে কষ্ট দিয়েছিল, কারো হক নষ্ট করেছিল, কারো সম্পদ আত্মসাৎ করেছিল, যার কারণে একে একে ওই সমস্ত ব্যক্তিরা তার কাছে আসবে এবং তারা তাদের প্রাপ্য হকগুলো আদায় করে নেবে। আমি হাদিসের খোলাসা বলছি, রসুল আলিহি সাল্লাম আমাদেরকে এখানেও কি করেছেন, সতর্ক করেছেন সাহাবায়ে কেরাম আলিহি মুরদওয়ানের মাধ্যমে, তাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা তাবেঈনদেরকে এভাবে আমাদের পর্যন্ত এসেছে। এবং মুফলিস যারা রয়েছে তারা মূলত যারা নেকি শূন্য হয়ে যাবে তাদেরকেই মূলত হাদিসে পাকের মধ্যে মুফলিস বলা হচ্ছে। অতএব আমাদেরও উচিত আমরা আমলগুলো করছি এই আমলগুলো যেন ভালোভাবে করি। এক তো হচ্ছে শয়তান আমাদের আমল করতে দেয় না প্রথম পর্যায়ে, আর যদি বান্দা কোনোভাবে আমল করে ফেলে তাহলে ওই আমলটা যেটা মন্দ সেটাকে ভালো হিসেবে পেশ করা হয় যে এই কাজটা ভালো কাজ তোমরা করো, তো মানুষ ওটাকে আবার ভালো মনে করে করা শুরু করে। আর অনেক সময় কি হয় যে শয়তান ভালো হিসেবে পেশ না করলেও এটাকে মন্দ হিসেবে পেশ করে, কিন্তু মনে করে তোমার কাছে তো পাওয়ার রয়েছে, তোমার কাছে তো শক্তি রয়েছে, কিন্তু ওই বিপক্ষ দল বা বিপক্ষ তোমার বিপক্ষে যে আছে তার কাছে সেই সামর্থ্য নেই, সেই ক্ষমতা নেই যে তোমাকে পরাজিত করতে পারবে। অতএব এই অহংকারের কারণে মানুষ তখন একে অপরের উপর জুলুম করা শুরু করে, এবং বিশেষ করে যখন ওই ইতিম এবং মিসকিনের ব্যাপারটা চলে আসে তখন তারা আরও বেশি পাওয়ারফুল হয়ে ওঠে।
আল্লাহ, খুবই চমৎকার বলছিলেন যে মুফলিসের যে বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চমৎকারভাবে আমাদেরকে এক দিক নির্দেশনা দিয়েছেন যে যেহেতু আমরা দুনিয়ায় অনেক মুফলিস দেখি, অনেক অসহায় দরিদ্র বা নানান ধরনের ব্যক্তিদের দেখতে পাই যার কাছে কিছুই নেই, এবং মানুষ এই মুফলিস হওয়ার কারণে, দরিদ্র হওয়ার কারণে নানান ধরনের সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তগুলো বাস্তবে ভালো নয়, অনেকে আত্মহত্যার পর্যন্ত।
এটা আমার রিলেটেডের মধ্যেই একজন, রিলেটেড বলতে মানে আমার একটু দূরের সম্পর্ক আর কি, তার যখন বাবা মারা যায়, মা জীবিত ছিল, যখন মা মারা যায় তারা ছয় সাত ভাই ছিল, তিন চার বোন ছিল, সবাই একসাথেই ছিল,
জি,
কারো মাঝে লড়াই হিংসা বিদ্বেষ কিছুই ছিল না তেমন, নিজের চোখেই আমি দেখছি আমাদের এলাকার মধ্যে। তো পরবর্তীতে যখন তার মা মারা যায় তখন তার বড় ভাই ওই জায়গা সম্পত্তি বিক্রয় করে ফেলে, প্রায় হচ্ছে গিয়ে ভালো সম্পত্তি ছিল, বিক্রয় করে তারা যারা ভাইয়েরা ছিল তারা নিজেদের মাঝে ওই সম্পদ বণ্টন করে নেয়, এবং যে বোন রয়েছে বোনগুলোর মধ্যে তিনটা বোনের মধ্যে দুজন বোনকে এই সম্পদ দিয়েছে এবং একজন বোনকে দেয় নাই। ওই একজন বোনকে না দেওয়ার কারণে আমি দেখেছি যে ওই একজন বোন আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে। সেটা কারণ কি, তার যেই শ্বশুরবাড়ি রয়েছে, তার যে আপনার তার স্বামীর যেই পরিবার রয়েছে, তারা তার উপর বিভিন্ন অত্যাচার অন্যায় তাকে বিভিন্নভাবে কঠোর এক হিসেবে শাস্তির উপর অলওয়েজ রাখতো। তো পরবর্তীতে সে সহ্য করতে না পেরে মাত্র কিছু টাকার জন্যে আত্মহত্যা পর্যন্ত বেছে নিয়েছে। তাহলে কেন তার উপর জুলুম করার কারণ,
উভয় দিক থেকে তার প্রতি জুলুম হয়েছে। আমরা যদি দেখি যে তার আত্মীয় স্বজন বিশেষত ভাই বোন তারাও তার প্রতি জুলুম করেছে, তার যে শ্বশুরবাড়ি তারাও জুলুম করেছে, অবশেষে সে যে কাজটা করেছে সেটাও তো প্রশংসা, সে নিজেও নিজের প্রতি জুলুম করেছে। তবে জুলুমের সূচনাটা হয়েছে পরিবার থেকে। যে বিষয়টা বলছিলেন যে এই যে মুফলিস হওয়াটা বা মুফলিস হওয়ার দিক থেকে যে পরবর্তীতে কী বিষয় হয়, কেয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা পাকড়াও করবেন না, প্রকৃতপক্ষে মুফলিসের যে বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন, সেখানে তো স্বাভাবিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কেরও পরিচয় মানুষ দিতে চাইবে না, আর সেই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেও তো তুলে ধরেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে ওই দিন তো নিজের ভাই ভাই থেকে পলায়ন করবে, মা বাবা আত্মীয় স্বজন নিজের স্ত্রী সন্তান সকলেই পলায়ন করবে। তো প্রকৃতপক্ষে মানুষ মুফলিস অসহায় ওই দিনই হবে। তো আজ তো আমরা নিজেকে একটু ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, দরিদ্র হওয়া থেকে, দরিদ্র না অনেক সময় জাস্ট আমাকে বড়লোক হতে হবে, সুযোগটা আছে লুফে নেই না, তো কি হয়েছে, তো দুনিয়ায় যদি সাধারণ একটু ভালো থাকার জন্য এই প্রকৃত মুফলিসটা আমরা বেছে নিচ্ছি, তো কেয়ামতের দিন সেই যে দৃশ্য আল্লাহ তাআলা আমাদের সামনে অঙ্কন করেছেন যে তোমার সবচেয়ে কাছের যে ভাই সেও তোমার থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, যে তোমার মা তোমার বাবা যারা সবচেয়ে কাছের তারাও পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, এবং কি স্ত্রী, নিজের স্ত্রী যার জন্য মানুষ অনেক কিছু করে সেও কি কি করবে, পলায়ন করবে। তো আমরা যেন আমাদের প্রকৃত সম্পদ যেটা রয়েছে, এতিমদের সাথে আচরণের কি ফজিলত রয়েছে সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ। সর্বোপরি কোরআনে পাকের আরও একটি আয়াতের মধ্যে যে বলা হচ্ছে যে সূরা মাউন প্রথম যে আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল, ওই ব্যক্তির ব্যাপারে আপনার রায় কী, যে যে কিয়ামত দিবস যেদিন হিসাব হবে বিচার হবে যে সেটাকে অস্বীকার করে। এরপর আল্লাহ পাক ওই ব্যক্তির পরিচয় তো এখানে তুলে ধরেননি, প্রথম যে পরিচয়টা তুলে ধরলেন, আল্লাহু আকবার কবীর, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি যে ইয়াতীমের প্রতি কঠোরতা প্রদর্শন করে, যে ইয়াতীমকে ধাক্কা দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা যে কিয়ামত দিবসকে যে অস্বীকার করে সর্বপ্রথম পরিচয় যে ব্যক্তির তুলে ধরেছেন সে হচ্ছে ইয়াতীমের সাথে যার আচরণটা ভালো নয়, অসৎ আচরণ করে, সেখানে তার ধন সম্পদ, তার কাছে চাওয়া, তার কাছে যাওয়া, গেলে পরে তার সাথে কঠোর ব্যবহার করা, এই আনুষঙ্গিক বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাও যারা আছি আমাদের আশেপাশে অনেক সময় এরকমটা হয়, ছোট বাচ্চা তার বাবা মারা গিয়েছে,
এখন আমাদের করণীয় কি রয়েছে? এক তো কোরআনে পাকের এই আয়াতগুলোর মধ্য হতে আমরা কিছু দিক নির্দেশনা পাচ্ছি যে তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সাথে কঠোর আচরণ করা যাবে না, তাদের সম্পদ কোনোভাবে অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। যদি করা হয় তাহলে এই শাস্তিগুলো আমরা শুনতে পাচ্ছি। আর আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যেটা করেছেন সেটা হবেই। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, এটা মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতির ব্যতিক্রম কখনো করেন না। যেহেতু এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি, এতিমের সাথে যে আচরণ করব ওই আচরণের প্রতিদান পরিণাম আমাদেরকে ভোগ করতে হবে। তো সেটা সামনে রেখে আমরা যেন এতিমের সাথে আচরণ করি। এই মুহূর্তে আমরা আরও একটি নাতে রসুল যদি আমরা শুনি তাহলে আমাদের জন্য ভালো হয়। আমাদের দর্শক শ্রোতা অনেকেই হয়তো আছেন, নাতে রসুলও শুনতে চাইছেন, তাদেরকে আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে একটি নাতে রসুল শোনাবো। জি, আমাদেরকে শুনিয়ে দিন।
ওমি কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী, প্রেমের শোধ মরে দিও
করে নিও ও গো মোর
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইস্তেগাসা হচ্ছিল, এবং আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গানের জীবনী যদি দেখি, তারাও এভাবে ইস্তেগাসা করেছেন, করতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পক্ষ থেকে এই সুপারিশ কবুল করেন এবং আল্লাহ তাআলার দরবারে চান, তাহলে অবশ্যই অবশ্যই বিষয়গুলো কবুল হবে আর আমাদের জন্য রাস্তা উন্মুক্ত হবে, আমাদের ভাগ্য প্রশস্ত হবে। জি, আমরা আলোচনা শুনছিলাম এতিমের ও মিসকিনদের প্রতি দয়া করা, তাদের প্রতি আমাদের আচরণ কীরকম হবে, তাদের প্রতি আমাদের বিহেভিয়ার কেমন হওয়া উচিত, সে বিষয়গুলো নিয়ে আর অত্যন্ত চমৎকারভাবে আমাদের সাথে সে বিষয়গুলো শেয়ার করছিলেন খালিদ আত্মানী মাদানী ভাই। আমরা আরও কিছু বিষয় শুনব যেখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, আমাদের পূর্ববর্তী বুজুর্গণের দিনের আচরণ কেমন ছিল এবং তারা এতিমদের সাথে কীরকম আচরণ করতেন, মিসকিনদের সাথে তাদের আচরণ কেমন ছিল। অনেক সময় যারা সাহাবায়ে কেরাম ছিলেন বা ওই যুগে যারা ইসলাম এনেছেন বা এখনও পর্যন্ত যদি দেখি, অনেক এমন ব্যক্তি রয়েছেন যে তার শুরুর জীবনটা খুবই ভয়াবহ ছিল বা ইসলাম বিরোধী ছিল, ইসলাম বিদ্বেষী ছিল বা ইসলামের সাথে সাথে তার কোনো সুসম্পর্ক ছিল না। যখন সে ইসলাম নিয়ে আসলো, তার ইন্টারভিউ নেওয়া হয় যে আসলে কী কারণে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন বা ইসলামে আসার কারণ কী। ইসলামে তো এরকম না যে লাইক রহাফিদ্দিন, ইসলাম তো এই শিক্ষা দেয় যে ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নেই। ইসলাম তো এটা বলে লাকুম দিন হুকুম আলিয়া দিন, তোমার যে ধর্ম রয়েছে সেটা তোমার, আমার যেটা রয়েছে আমার, তো সেখানে জবরদস্তি তো কোনো বিষয় নেই। তারপর কেন ইসলাম মধ্যে তুমি প্রবেশ করলে বা কোন বিষয়টি তোমাকে ইসলামে আসার প্রতি ধাবিত করেছে বা কোন বিষয়টি তোমাকে আকর্ষণ করেছে। তো এরকম একজন ব্যক্তি ছিলেন, এক সাহাবি ছিলেন, তাকেও প্রশ্ন করা হয়েছিল যে আপনি কী কারণে ইসলামে প্রবেশ করেছেন, ইসলামে প্রবেশ করার কারণটা কী রয়েছে। তখন তিনি বললেন যে ইসলামের যে ম্যানার্স বা ইসলামের যে শিষ্টাচার, ইসলামের যে সৌন্দর্য, মানুষের প্রতি যে আচরণ, সকল বিষয়ে যে দিক নির্দেশনা, তন্মধ্য হতে একটি বিষয় আমার অন্তরে দাগ কেটেছে, বিষয়টি আমার অন্তরে লেগেছে, যে কারণে আমি ইসলামে আসতে বাধ্য হয়েছে বা ইসলামে আসার ক্ষেত্রে ওই বিষয়টি আমাকে ধাবিত করেছে। তো জিজ্ঞাসা করলো সেটা কি। তো বলেন যে আমি একদিন প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ সেবা সেখানে উপস্থিত ছিলাম, আশেপাশেই ছিলাম। হঠাৎ এক ব্যক্তি এলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর যিনি যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না। এতে করে আমি নিজেও অত্যন্ত চিন্তিত এবং তার যে মা রয়েছে সেও অনেক চিন্তিত এবং খোঁজাখুঁজি করছি, কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনি যদি একটু দোয়া করে দিতেন বা এর সন্ধান দিতেন তাহলে উপকৃত হতাম বা আমাদের জন্য ভালো হতো। স্বাভাবিক বিষয়, সন্তানের প্রতি মানুষের ভালোবাসা থাকে এবং সন্তান হারিয়ে গেলে যে কী ধরনের পিতামাতার প্রতি এক টেনশন কাজ করে বা প্রায় পাগল প্রায় হয়ে যায়। দুই একদিন আগেও দেখছিলাম যে এলাকায় থাকি বাসা ভাড়া নিয়ে, তার দুই সন্তানকে পাচ্ছেন এক ব্যক্তি, ছোটো বড় মেয়ে এবং ছোটো মেয়ে, কাউকে পাচ্ছে না। ব্যক্তির কান্না দেখে মনে হচ্ছে যে তারা নিশ্চিত হয়ে গেছে যে মারা গিয়েছে, কান্না এরকম খোঁজাখুঁজি, যাকে বলছে সেখানে কান্না করছে। তো মা বাবার তো সন্তান প্রতি ভালোবাসা থাকে, তো ওই রকমই ও ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজি জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দিন আমি যেন আমার সন্তানকে খুঁজে পেয়ে যাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাত তুলবেন ওই রকম মনস্থ করলেন, তখন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তার সন্তানকে দেখেছি ওই বাগানে আরেক কিছু সন্তানের সাথে, কিছু ছেলের সাথে, শিশুর সাথে সে খেলাধুলা করছে। তো এইদিকে আর কি অন্যদিকে মনোযোগ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলবেন বা দোয়া করছেন কি, উনি শোনা মাত্রই ওইদিকে দৌড় যে ওই বাগানের দিকে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে বললেন যে তাকে ডাক দাও, তাকে বলো যে থামার জন্য কিছু নসিহত রয়েছে আমি তাকে করব। তখন সে ব্যক্তিকে ডাকা হলো, ডাকার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উপদেশ দিলেন যে সেখানে গিয়ে তুমি সন্তান বলে তাকে ডাক দিবে না, নিজের ছেলে বলে তাকে ডাক দিবে না। তো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সে আমার সন্তান, সে আমার ছেলে, আমি তাকে তো সন্তান বলে, ছেলে বলে, বাবা বলে আদর করেই ডাক দিব। তখন বললেন তার সাথে যে অন্যান্য ছেলে আছে তাদের মধ্যে হয়তো কেউ এতিম রয়েছে, থাকতেই পারে, যখন তুমি তোমার সন্তানকে বাবা বলে ছেলে বলে ডাক দিবে, তার প্রতি তোমার আদর এই মুহূর্তে হ্যাঁ উতলে পড়ছে, স্বাভাবিক বিষয়। সন্তানকে এই মুহূর্তে তুমি জড়িয়ে ধরবে, আদর করবে, তো সেখানে গিয়ে তুমি এভাবে ডাক দিবে না। সেখানে যদি কোনো এতিম সন্তান থাকে তাহলে তার মনের মধ্যে অনুভব হবে, যদি আজ আমার বাবাও থাকতো তাহলে আমাকে হয়তো এভাবে ডাক দিত, আমাকে হয়তো এভাবে কুলে জড়িয়ে নিত। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম যেন কোনোভাবে কষ্ট না পায় এমত অবস্থায় ওই ব্যক্তিকে দিক নির্দেশনা দিচ্ছেন, তুমি এভাবে আদর করার কারণে সে হয়তো কষ্ট পেতে পারে। তো সেক্ষেত্রে আমার আপনার এই যে একটা খুব সাধারণ একটা বিষয়, স্বাভাবিক একটা বিষয়, আমরা যদি দেখি দুনিয়াবি দিক থেকে বাহ্যিকভাবে, তো আমরা কীভাবে এতিমকে কষ্ট দিতে পারি, কীভাবে তাদের সাথে অসদ আচরণ আমরা করতে পারি, কীভাবে তাদের সম্পদ অন্যায়ভাবে আমরা আত্মসাৎ করতে পারি, কীভাবে তার সাথে দুর্ব্যবহার করতে পারি, এটা তো প্রশ্নই আসে না। ইসলাম তো এটা শিক্ষাই দেয় না। এমনকি আমরা যদি ইসলামের শিক্ষাটা দেখি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এ পর্যন্ত নির্দেশ দিয়েছেন যে বিধবার সামনে তোমার স্ত্রী স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে, এক ভালোবাসার সম্পর্ক, এবং কোরআনে পাকের মধ্যে এটাই বলা হয়েছে তাদের যে সম্পর্ক ওটা হচ্ছে মহাব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এমনকি আল্লাহ পাক এটাও ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, যে তারা হচ্ছে তোমাদের জন্য লিবাস এবং তোমরা হচ্ছে তাদের জন্য লিবাস। তো সেক্ষেত্রেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিধবার সামনে স্বামী স্ত্রীর ওই সম্পর্ক ভালোবাসা এতটা প্রদর্শন করবে না যে তার মনে কষ্ট লাগে। এতিমের সাথে যে বিষয়ের কথা বলা হয়েছে যে তার সামনে সন্তানকে ওই রকমভাবে করবে না যে এতিমের মনে কষ্ট হয়, এমনকি বলা হচ্ছে যে এতিম যদি থাকে আশেপাশে, গরিব মিসকিন যদি থাকে তাহলে গোশত রান্না করে তাদের মনে কষ্ট দিবে না, প্রয়োজন হলে গোশতের জোল একটু বাড়িয়ে দিবে যেন উভয়কে দিয়ে সাথে নিয়ে খাওয়া যায়। তো এই বিষয়গুলো যে ইসলামের যে শিষ্টাচার, এই যে সুন্দর শিক্ষা, সেই ব্যক্তি বলেন এই শিক্ষার কারণে আমাকে ইসলামে আসতে বাধ্য করেছে বা ইসলামের প্রতি আমি ধাবিত হয়েছি এবং ইসলামের ছায়ায় আমি আশ্রয় নিয়েছি। তো ইসলামের শিক্ষা তো ওইটা যে অমুসলিম মুসলিম হয়ে যাবে, ইসলামের ছায়ায় আশ্রয় নেবে, কিন্তু আজ আমি মুসলমান হয়ে কি আচরণ প্রদর্শন করছি, আমি মুসলমান হয়ে এতিমের সাথে কি ব্যবহার করছি, অমুসলিমও যদি দেখে সে বলবে যে হাই ইসলামের শিক্ষা তো তাদের পূর্বপুরুষরা এরকম রেখে গিয়েছে, তাদের তাদের যে ইসলামের শিষ্টাচার, তাদের যদি ইতিহাস দেখি পূর্বপুরুষদের, সেখানে তো এরকম এরকম রয়েছে আর তারা কী করছে, তো অমুসলিমরাও দেখি লজ্জিত হয়ে যাবে আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা আমরা যদি দেখি। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আরও যদি কিছু বলতেন যে কীভাবে আসলে কী করা উচিত এবং তাদের এতিমের সাথে যে সুন্দর আচরণে যে ফজিলত রয়েছে সেভাবে ব্যাপারে যদি কিছু বলতেন।
যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমকে ধমক দেওয়ার ব্যাপারেও বলেছেন যে ধমক দেওয়া যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না, তো আল্লাহ তাআলা তার রসুল আলীহি সাল্লাতুসলামকে যে শিক্ষা দিয়েছেন, রসুল আলীহি সাল্লাতুসলাম যা বলেন মূলত রবের কথাই বলেন।
জি,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানদের ঘরগুলোর মধ্যে সেই ঘরটি সবচেয়ে উত্তম যেখানে এতিমের সাথে ভালো আচরণ করা হয়, আর সেই ঘরটি সবচেয়ে নিকৃষ্ট যেখানে এতিমের সাথে খারাপ আচরণ করা হয়। এখানে এক বিষয় হচ্ছে কি, অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর কারণে একটা পরিবার সুন্দর হয়ে যায়, ভালো হয়, বা সেখানে মন্দ কিছু থাকে না, রবের রহমত বর্ষণ হয়। তো রসুল আলীহি সাল্লাতু ওয়াসাল্লাম এগুলো সবগুলোর মধ্য থেকে যেটা একটা বর্ণনা করেছেন তা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে, যে বলেছে সব ঘরগুলোর মধ্যে সেটি সবচেয়ে উত্তম। আর সবচেয়ে উত্তম মানে কি, এখানে সবচেয়ে উত্তম কাজ করা হচ্ছে, আর উত্তম কাজ হচ্ছে এতিমের প্রতি দয়া প্রদর্শন করা হচ্ছে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এটিও বলেছেন যে হযরত সাইয়েদুনা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এবং এতিমের লালন পালনকারী, সে এতিম নিজের হোক বা অন্যের, জান্নাতে এভাবে থাকব, এই কথা বলার পর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আপন তর্জনী এবং মধ্যম আঙ্গুল দ্বারা ইশারা করলেন এবং তাদের মধ্যে সামান্য ফাঁক রাখলেন। আমরা এখন বুঝতে পারি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এভাবে ইশারা ইঙ্গিত করে আমাদের বোঝাচ্ছেন, সাহাবা ইকরামকে বোঝাচ্ছেন, উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে কোনো ব্যক্তি এতিমের প্রতি দয়া প্রদর্শন করা তার দায়িত্ব নিয়ে নেয়া। এখন হচ্ছে গিয়ে শুধুমাত্র যে সম্পদ থাকলেই তার দায়িত্ব নিতে হবে ব্যাপারটা এমন না, অনেক সময় এমনও হয়ে থাকে যে দরিদ্র বাবা ছিল, মারা গিয়েছে, এখন ওই এতিম এর প্রতি কোনো ব্যক্তিরই মানে কোনো চিন্তাই থাকে না যে সে কীভাবে খাচ্ছে ঘুমাচ্ছে, তার ফিউচার কী হতে পারে বা তার শিক্ষা দীক্ষা কী দেওয়া যেতে পারে। এই জন্য রসুল আলী সাল্লাম বলেছেন যে সে এবং আমি জান্নাতে এভাবে থাকবো, যেভাবে দুই আঙ্গুল একে অপরের সাথে মিলিত থাকে এবং সামান্য ফাঁকও রাখলেন রসুল আলী সাল্লাম। এভাবে আল্লাহ রসুল আলী সাল্লাম আরও এরশাদ করেছেন, যেমনইভাবে মুসনাদ আহমদের হাদিস এর মধ্যে রয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এতিমের মাথায় হাত বুলায় আর তার হাত যতগুলো চুলের উপর দিয়ে যায় প্রতিটি চুলের বিনিময়ে তার জন্য নেকি লেখা হয়, আর যে ব্যক্তি কোনো এতিম ছেলে বা এতিম মেয়ের সাথে ভালো ব্যবহার করে এ কথা বলে রসুল আলী সাল্লাম আবারও দুই আঙ্গুল মিলিয়ে দেখালেন এবং বললেন জান্নাতে আমরা এভাবে থাকবো। তো রসুল আলী সাল্লাম এক তো তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, জান্নাতের সুসংবাদের মধ্যে জান্নাতে কোথায় থাকবে, সাহাবাই কেরাম আলী মরদুন আল্লাহ রসুল আলী সাল্লামের কাছে জানতেন, বলতেন যে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আপনার সাথে থাকতে চাই। আর সাহাবাই কেরামের সবচেয়ে যেটা পছন্দনীয় বিষয় ছিল সেটার জন্য জান্নাতে আল্লাহ রসুল আলী সাল্লামের সংস্পর্শে কীভাবে থাকা যায়, প্রতিবেশিত্ব যে কীভাবে নসিব হয় আল্লাহ রসুল আলী সাল্লাম তা এখানে আমাদের সুসংবাদ দিচ্ছেন। যদি আমরা এতিমের প্রতি দয়া করি, তার লালন পালনের দায়িত্ব নিয়ে নেই, আল্লাহ রসুল আলী সাল্লামের জান্নাতের গ্যারান্টির সাথে সাথে প্রতিবেশিত্বেরও এখানে একটি খুব চমৎকার একটি কথাও বলেছেন। এই জন্য আমাদের উচিত এই বিষয়টাকে খেয়াল রাখা।
এরকম ঘটনায় একটি রয়েছে প্রেক্ষাপট যদি বলি, হয়তো ওইটারই একটা অংশ এই হাদিসটি, যে একদা এক শিশু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ছোট বাচ্চা, সেই এতিম। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমার পরিবারের মধ্যে আমার মা রয়েছে, আমার বোন রয়েছে আর আমি রয়েছি, আর বিগত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই, ঘরে চুলা জ্বালাবে যে ওইরকম কোনো কিছু নেই, তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু সাহায্য করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওইরকম ছিলেন যে সুনতাহি নেহি মাংনেওয়ালা তেরা, যে তিনি যেমনই জীবনযাপন করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তো যে স্বর্ণের পাহাড়ও পিছনে ঘুরত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দারিদ্রতাকে বেছে নিয়েছিলেন। তো ওই শিশু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং সে নিজের অবস্থাকে তুলে ধরল, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন যে হে বেলাল, যে উম্মাতুল মুমিনিন যারা রয়েছে তাদের কাছে যাও, কার ঘরে কী আছে সেটা নিয়ে আসো, তাকে সাহায্য করা। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাতুল মুমিনিন যারা ছিলেন তাদের ঘরে গেলেন, সকলের ঘর ঘোরার পর শুধুমাত্র 21টি খেজুর পেলেন। উম্মাতুল মুমিনিন দু জাহানের বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর, তাদের প্রত্যেকের ঘরে গেলেন, যাওয়ার পর শুধুমাত্র 21টি খেজুর পেলেন। তো 21টি খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে নিলেন, হাতে নেওয়ার পর সরাসরি ওই শিশুকে দেননি, প্রথমত কি যেন পড়লেন, ফুঁক দিলেন, তারপর দোয়া করলেন এবং ওই এতিম শিশুর হাতে দিলেন। তাহলে তো আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কিছুতে হাত রাখেন তো সেটার বরকত কীরকম হয়ে যায়। হুদাইবিয়া সন্ধির যে ঘটনা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে যে পানি প্রবাহিত হয়েছিল, এটা বরকত আর বরকত, অসংখ্য ঘটনা রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত দিয়েছেন সেটা বরকতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো সকলে জানতো যে এখানে তো কাজ হয়ে গেছে, ওই শিশুর তার জীবন চলে যাবে এই খেজুর দিয়ে। তো যখন ওই শিশুকে খেজুর দেওয়াল এবং সে স্বাচ্ছন্দ্যে আনন্দে ফিরে যাচ্ছে, তো সেখানেই বসা ছিলেন হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎক্ষণাৎ উঠে দৌড়ে গেলেন ওই শিশুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার ফিরে এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে মুআজ, তুমি তো বসাই ছিলে, কোন বিষয়টি তোমাকে এই উঠতে বাধ্য করলো বা উঠে নিয়ে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেওয়ালো, কারণ কি আছে এর পিছনে, কারণটা কি? তখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতিমদের জন্যে আমার অন্তরে যে রহমত রয়েছে, যে দয়া রয়েছে, সেই বিষয়টি আমাকে উঠিয়ে নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে বাধ্য করেছে, এই জন্য আমি গিয়েছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিয়ে বললেন যে তাহলে শুনে রাখো, যারা এতিমদের মাথায় হাত বুলিয়ে দেয় তাহলে তার হাতের মধ্যে যতগুলো চুল স্পর্শ করে লাগে সেই ততগুলো চুল পরিমাণ তার গুণাগুলো মিটিয়ে দেওয়া হয়,
তার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তো এই যে ফজিলতগুলো রয়েছে এই ফজিলতগুলোর কথা বর্ণনা করা হয় শুধুমাত্র কি মিসকিনের মাথায় হাত বুলিয়ে দেওয়া। মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেখানে তাকে কোনো দান করেননি বা সাহায্য করতে কিন্তু পারেননি, তার কাছে ছিল না, শুধুমাত্র তার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, তার জন্য অন্তরে দয়া থাকা। এখানে একটা বিষয় অ্যাড করি, এই মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরত যখন পড়ি তখন সাহাবায়ে কেরামের জীবনী কিছু পড়েছি এবং একটা অনুষ্ঠানও করেছি, তো সেখানে পড়া হয়েছে মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন পড়ি আমার সবচেয়ে আফসোস আক্ষেপ লাগে তার যে পৃথিবী থেকে বিদায় নেওয়ার বিষয়টি। এত মেধাবী ছিলেন তিনি, এত ফিক তিনি বুঝতেন, কোরআনকে তিনি এত ভালো বুঝতেন, ইজতিহাদ করার যোগ্যতা তার মধ্যে এত ছিল, তো খুবই অল্প বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এবং যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠালেন, ওই যে ইজতিহাদের যে প্রসিদ্ধ হাদিস যে তুমি যদি কোরআনে না পাও তাহলে কী করবে, তাহলে আমি হাদিস দেখবো, হাদিস না পেলে কী করবে, তো আমি কী করবো, এই দুইটা থেকে ইজতিহাদ করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যে মেনেছিলেন যে আল্লাহ তাআলা তার রসুলের রসুল অর্থাৎ তার দূতের উপর কী করুক, দয়া করুক, রহমত করুক, তো তার মধ্যে ওই বিষয়টা ছিল মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তো এই যে একটি ঘটনা যে এতিমের প্রতি আচরণ আর তার কি স্বভাব রয়েছে।
তাছাড়া এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমের উপর এতিমের মাথার উপর শুধু হাত বুলানোর এত ফজিলত রেখেছে, অতএব যদি কোনো ব্যক্তি পুরো দায়িত্ব নিয়ে নেয়, তার সাথে ভালো ব্যবহার করে, তার দেখাশোনা করে, তাহলে তার মর্যাদা কেমন হবে।
আল্লাহু আকবার কবীরা। জি দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম এতিম ও মিসকিনদের প্রতি দয়া, যারা এতিম রয়েছে তাদের প্রতি দয়া যদি করা হয় শুধু হাত বুলিয়ে দেওয়া হয় সেটারই ফজিলত এটা বর্ণনা করা হয়েছে। আর মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে আরও একটা চমৎকার বিষয়ের প্রতি ইশারা করেছেন যে সেটার ফজিলত যদি এটা হয় আর আপনি যদি সম্পূর্ণ দায়িত্বই নিয়ে নেন তাহলে সেটার ফজিলত আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে। আল্লাহু আকবার কবীরা। অনেক দর্শক শ্রোতা হয়তো আমাদের সাথে আছেন, অনেকেই কল করেছেন, আমরা কিছু এই মুহূর্তে কল শুনবো, যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, মাদানী চ্যানেলের এর সাথেই রাখুক, এবং শুধু নিজে নয় অন্যকেও দেখার প্রতি আশা করি উদ্বুদ্ধ করবেন, উৎসাহিত করবেন। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
উজ্জ্বল চ্যানেল অনেক ভালো লাগবে।
ময়মনসিংহ থেকে কল করেছিলেন নাম উজ্জ্বল ভাই, চেষ্টা আপনার নিকট অনুরোধ থাকবে, আপনার নিকট আর্জি থাকবে যে চ্যানেল দেখছেন আপনার এলাকায় চলছে কি না, আশেপাশে চলছে কি না, যদি না চলে যারা চ্যানেল চালান বা এই যারা ডিশের সাথে কাজ করেন তাদের সাথেও যোগাযোগ করুন যেন চ্যানেলটা চলে। এর মধ্যে সর্বদা কোরআন ও হাদিসের কথাগুলো করা হয়, একজন ব্যক্তি হিসাবে আমার জীবন কীভাবে অতিবাহিত করা উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, ডিসকাস করা হয়। আজকেও চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যদি আপনার এলাকায় আপনার মাধ্যমে মাদানী চ্যানেল চলে এবং কোনো একজন ব্যক্তি ইসলাম মোতাবেক জীবন অতিবাহিত করে তাহলে আশা করা যায় এর ফল, এর যে নেকি রয়েছে সেটা আপনিও হয়তো পাবেন। যে আমাদেরকে পরবর্তী কল শুনিয়ে দিন।
আমি মাদানী চ্যানেল এখন দেখছি, আমার জন্য একটু দোয়া করবেন।
মাদানী চ্যানেলের মধ্যেই থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, যখনই কোনো চ্যানেল দেখবেন তো মাদানী চ্যানেলে দেখবেন, শুধু নিজে নয় পরিবার আত্মীয় স্বজন সকলকে সাথে নিয়ে দেখবেন ইনশাআল্লাহ করে। জি আমাদেরকে আরও একটি কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ রবির মুন্না, বরিশাল উজিরপুর থানা থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠান শুনি সবসময়ের জন্যই, ভালো লাগে সে অনুষ্ঠানটা আমি দেখেছি। আমার মন সবসময়ের জন্য আল্লাহর পথে ব্যয় করতে ইচ্ছে করে, কিন্তু আমার সে পরিমাণ সম্পদ নেই। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, অসুস্থর পরে আমি যখন সুস্থ হলাম, আগে দিতাম আমি কাজ করতাম, এখন আমি ব্যবসা করি। আমি ব্যবসা করি, ব্যবসা থেকে যা পাই আমি আল্লাহর পথে ব্যয় করি। আমার প্রশ্নটা হলো এই, আমরা কিভাবে আল্লাহর পথে বেশি বেশি কিভাবে দান করা যায়, কিভাবে হক উপার্জন করা যায়। জানতে
মাশাআল্লাহ খুবই চমৎকার আপনার মনের যে আকতে এবং সর্বশেষ একটি প্রশ্ন করেছেন। সর্বোপরি তো হচ্ছে কোরআন ও হাদিসের মধ্যে দান সম্পর্কে যে বিষয়গুলো আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সেই বিষয়গুলো অধ্যয়ন করা, আর আমাদের বুজুর্গানের দিন বিশেষত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে সম্পদ এলে সেটা কীভাবে ব্যয় করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যয় করা সম্পর্কে অধ্যয়ন করা, উম্মতুল মুমিনীন যারা ছিলেন, বিশেষত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কীভাবে ব্যয় করতেন, এবং আমাদের সাহাবায়ে কেরাম, তাদের তো অসংখ্য ঘটনা এরকম রয়েছে যে তারা হাসিতে দুঃখে তারপরে বিপদে সর্বদা তারা ব্যয় করতেন। তো এই বিষয়গুলো যখন আমরা অধ্যয়ন করব, তখন এই মন মানসিকতা আমাদের মনে আরও জাগ্রত হবে, আরও আমরা দান করার মধ্যে থাকবো ইনশাআল্লাহ কারিম। তো আপনি এই বিষয়গুলো জানার চেষ্টা করুন, আর বিশেষত মাদানী চ্যানেলের সাথে যদি আপনি থাকেন, দেখেন, তাহলে এই বিষয়গুলো ইনশাআল্লাহ প্রতিনিয়ত শুনতে থাকবেন যে দানের কী ফজিলত রয়েছে, কোন সাহাবি কীভাবে দান করতেন, তারা কোন কোন ক্ষেত্রে দান করেছেন, দুঃখে কষ্টে, এমনকি কেউ কেউ তো নিজের সকল সম্পদ দান করে দিয়েছেন। যখন এই বিষয়গুলো জানবো তখন আমাদের জন্য দান করা আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারিম। অনেকেই সোশ্যাল মিডিয়াতেও আমাদের কাছে মেসেজ করেছেন, একজন মৌলভীবাজার জেলা থেকে, তিনি বলছেন আমি দেখছি তার একটি ফরমাইশ রয়েছে, নাতি রসুল শুনতে চাই, আর সেটি হলো আমারই মনের এই বাসনা শুধু দেখব মদিনা। এছাড়া মোহাম্মদ ফারুক আত্তারি ভাই, তিনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মাশাল্লাহ মারহাবা, মদিনা মদিনা, আলহামদুলিল্লাহ, খাগড়াছড়ি থেকে ফয়জানে দুয়ার দরখাস্ত রইল, অসুস্থ আছি হুজুর। যে অসুস্থতা রয়েছেন এটিও একটি নিয়ামত রয়েছে, অসুস্থ হলে বান্দা বুঝতে পারে যে তার আসলে কোনো ক্ষমতাই নেই। আল্লাহ তাআলা যে ইরশাদ করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি বান্দাকে খুবই দুর্বল করে সৃষ্টি করেছি, তখন এটা উপলব্ধি হয় যে আসলে আমরা দুর্বল, আর আমাদের যে যিনি আমাদেরকে চালাচ্ছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, যার ক্ষমতায় আমরা চলছি, হাঁটছি, ফিরছি, খাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের রব। এই বিষয়গুলো তখন আমাদের স্মরণে পড়ে। তারপরও সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক এবং সুস্থতার সাথে জীবন অতিবাহিত করা এবং আল্লাহ তাআলার যে ইবাদতগুলো রয়েছে সেগুলো করার তৌফিক দান করুন। জি ইব্রাহিম ভাই একজন ফরমাইশ করেছেন যে, আর সেটা হচ্ছে আমারই মনের এই বাসনা শুধু দেখব মদিনা, যদি কয়েক লাইন আমাদেরকে শুনিয়ে দিতেন।
আমারই মনের এই বাসনা আল্লাহ, আমারই মনের এই বাসনা শুধু দেখব
সকলের মনে হয়তো এই বাসনায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে গিয়ে সেখানেই শায়িত হব, সেখানেই শুব। আল্লাহ তাআলা এই আরজি, এই বাসনা আমাদের পক্ষে কবুল করে নিক। আমরা শুনছি এতিম ও মিসকিনদের প্রতি দয়া, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, আরও কিছুক্ষণ হয়তো আলোচনা করার সুযোগ আমরা পাব এই বিষয় নিয়ে। এবং সাহাবায়ে কেরাম তাদের জীবনী যদি দেখি তো সেখানে দেখব এতিমদের প্রতি তাদের ভালোবাসা কী ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তারা কোনো সুসংবাদ পেতেন কোনো বিষয়কে কেন্দ্র করে, তখন সেটা তারা লুফে নেওয়ার চেষ্টা করতেন। আমরা যদি দেখি যে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, সেখানে এক চমৎকার ঘটনা রয়েছে এক এতিমকে কেন্দ্র করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন তিনি এক সুসংবাদ পেলেন, সেটাকে গ্রহণ করার জন্য নিজের সর্বস্ব যা ছিল সব কিছু তিনি উজাড় করে দিয়েছিলেন। একতা এতিম ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তার একটি বাগানও ছিল। তো সে চাচ্ছিল তার বাগানটাকে সে দেয়াল দ্বারা বেষ্টিত করবে, নিরাপদ করে নেবে, বাগানটাকে সুরক্ষিত করবে। কিন্তু দেয়াল যখন তৈরি করবে, তার সীমানার মধ্যে একটি গাছ ছিল অন্য এক ব্যক্তির। সে যদি দেয়াল নির্মাণ করতে চায় তাহলে দেয়ালটা একটু বাঁকিয়ে বা অন্যরকম করে তৈরি করতে হবে, সে চাচ্ছিল না। সে ওই ব্যক্তির কাছে যায়, প্রথমে গিয়ে বলে যে আপনার একটি গাছই তো, এটা আমাকে দিয়ে দিন। তো সে ব্যক্তি রাজি হল যে না, দেওয়া যাবে না। তখন ঠিক আছে, আপনি এমনিতে দিবেন না, তাহলে আমি ক্রয় করতে চাচ্ছি, আপনি আমার কাছে বিক্রি করে দিন। তখন সে ব্যক্তি বলল যে না, আমি বিক্রিও করব না। যখন কয়েকবার এভাবে আরজি জানালো, তখন সে ব্যক্তি কিছুতে রাজি হচ্ছিল না। তো এতিম ছেলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তির একটি গাছ এমন এক জায়গায় পড়েছে যে আমি সুন্দরভাবে দেয়ালটা নির্মাণ করতে পারছি না। তো তাকে বলেছি প্রথমে দেওয়ার জন্য, এরপর বলেছি যদি না দিতে চান তাহলে আমি ক্রয় করতে চাই, সে কিছুতেই রাজি হচ্ছে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। যখন সে আসলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে এই কথাগুলো বললেন। তো ওই ব্যক্তি একটু রাগান্বিত হলেন যে সেখানে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দিল যে তার পছন্দ হয়নি, বিষয়টি ভালো লাগেনি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলল যে গাছটি তাকে দিয়ে দাও, তখনও তিনি রাজি হলেন না। যে আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, তার কাছে বিক্রি করে দাও, তখনও তিনি রাজি হলেন না। আর এখতিয়ারও আছে, আমার গাছ আমি বিক্রি করবো না, তো কী হয়েছে? অবশেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যদি এই গাছটি দিয়ে দাও তাহলে এই গাছের বিনিময়ে জান্নাতে এমন একটি গাছের আমি জামানত হচ্ছি তোমার, যেই গাছের নিচে দিয়ে তুমি চলবে, এর ছায়া এতটাই দীর্ঘ হবে যে 100 বছর অতিবাহিত হবে, এর ছায়া শেষ হবে না, এতটাই ব্যাপক হবে, এতটাই বড় গাছ হবে এটা। তখনও সে রাজি হল না। তো পাশেই ছিল আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এই গাছটি ক্রয় করে এই এতিম শিশুকে দেই তাহলে কি এই সুসংবাদ আমার জন্য আছে, এটা কি আমি নিতে পারব? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এই সুসংবাদ এটি তোমার জন্য হবে যদি তুমি এটা তাকে প্রদান করতে পারো, দিতে পারো। তখন ওই ব্যক্তির কাছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন তুমি কি আমাকে চিনো? বলেন হ্যাঁ, কেন চিনবো না, তুমি তো আমাদের এই মদিনা শরীফের অত্যন্ত প্রসিদ্ধ একজন ব্যক্তি, আর তোমার যে বাগান যে রয়েছে এটার ব্যাপারে কে না জানে, তোমার আলিশান বাগান, 600 খেজুর গাছ বিশিষ্ট একটি তোমার বাগান রয়েছে, আর এই বাগানের মধ্যে তোমার যে এক আলিশান ঘর রয়েছে, তো এই বিষয়গুলো নিয়েও তুমি অত্যন্ত পরিচিত আমাদের মাঝে। তখন তিনি বললেন যে আমি তোমার যে গাছটি রয়েছে সেই গাছটি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করবে? বললে যে বিক্রি করব, কিন্তু বিনিময়ে কি দিবে? তখন তিনি বললেন আমার যে ওই যে যেই বাগানের কারণে আমি তোমাদের মাঝে প্রসিদ্ধ পরিচিত আর সেটার ব্যাপারে সকলের মুখে মুখে চর্চা, এত চমৎকার বাগান, আমি আমার সেই 600 খেজুর গাছ বিশিষ্ট বাগান এবং আমার এই খেজুরের বাগানের মধ্যে যে ঘর রয়েছে সম্পূর্ণ কিছুর বিনিময়ে আমি তোমার একটি গাছ ক্রয় করতে চাই। তখন সে ব্যক্তি বলল যে আপনি কি বুঝে শুনে বলছেন যে এটা কীভাবে হতে পারে, 600 খেজুর গাছ সম্পূর্ণ একটি বাগান, সম্পূর্ণ বাগানের বিনিময়ে আপনি শুধু একটি গাছ কিনতে চাচ্ছেন? তো বলেন হ্যাঁ, এটাই আমার প্রস্তাব, তুমি কি রাজি কিনা? তখন সে বলল হ্যাঁ আমি রাজি, আপনি কিনে নিন। যখন ক্রয় বিক্রয় হয়ে গেল, ক্রয় বিক্রয় হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সেই গাছটি ক্রয় করে নিয়েছি এবং সেটা আমি ওই এতিম শিশুকে দিয়ে দিতে চাচ্ছি, তো সেই ওয়াদা কি এখনও আছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো ছিল ওই একটি মাত্র গাছের বিনিময়ে। সে একটি গাছ তার কাছে চেয়েছিলাম, সেটার বিনিময়ে জান্নাতে ওই গাছের প্রতিশ্রুতি ছিল, তোমার তো 600 খেজুর গাছ বিশিষ্ট বাগান, এর বিনিময়ে তুমি এটা করেছ, তো তোমার ফজিলত তো আরও কি হবে, বেশি হবে, কেন তুমি 600 খেজুর গাছ দিয়েছ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বারবার কয়েকবার বলেছেন যে আমি দেখতে পাচ্ছি এখনই যে তুমি জান্নাতে খেজুর গাছই খেজুর গাছ আর খেজুরে ফলই ফল তোমার জন্য রয়েছে, আমি দেখতে পাচ্ছি এটা। আর আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজ করলেন, তার সন্তান এবং তার স্ত্রী সেই খেজুর গাছের বাগান যেটা ছিল সেখানে অবস্থান করছিল, সেখানে তিনি যান, গিয়ে বলেন, হে উম্মে দাহদা, তুমি বাইরে বেরিয়ে আসো। কয়েকবার ডাকলেন, তো স্ত্রীও জানেন তার স্বামী সফল ব্যবসায়ী, ভালো ব্যবসা, আনন্দে এরকম ডাকেন, তো তিনি ভাবছেন যে ভালো কিছু হয়েছে এবং ভালো ব্যবসা হয়তো করেছেন। তো তিনি এসে বললেন যে আমি চমৎকার এক ব্যবসা করেছি। তো সেই ব্যবসা কি? তো ব্যবসাটা হচ্ছে জান্নাতে খেজুর গাছ নেওয়ার বদৌলতে আমি এই বাগান বিক্রি করে দিয়েছি। তখন স্ত্রীও খুশি হয়ে যান, এটা তো অনেক চমৎকার এক বিষয় যে জান্নাতে খেজুর গাছের বাগান বা জান্নাতে খেজুর গাছ, তারা খুশি হয়ে যান। তো বলা হয় যে ঘরের মধ্যে একটি খেজুরের ছড়া ছিল, সেটা নিয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, তখন তিনি বললেন যে না, এটাও নিয়ে আসা যাবে না, আমি চাই না আমার এই ক্রয় বিক্রয়ের মধ্যে কোনো রকম ত্রুটি হোক, সেটাকেও তিনি রেখে আসেন। তো পরবর্তীতে যখন উহুদের ময়দানে এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে, তার যে দেহ ছিল পড়েছিল দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও সেই কথাই বলছিলেন যেদিন তিনি ক্রয় বিক্রয়টা করেছিলেন, যে তোমার জন্য খেজুর গাছ আর খেজুর গাছ, খেজুরের ফলই ফল। তো শাহাদাত উহুদের ময়দানে যখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার এটাই বলছিলেন যে তোমার জন্য খেজুর গাছ আর খেজুর গাছ আর খেজুরের ফল আর ফল, অর্থাৎ শাহাদাত বরণ করার সাথে সাথে তিনি সেই ফজিলত ভোগ করছিলেন। তো একজন এতিমের প্রতি যে ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, এবং সেই ভালোবাসা থেকে এক অভূতপূর্ণ যে ঘটনা ঘটে এবং আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিসাল কায়েম করে গিয়েছেন উম্মতের জন্য, সে বিষয়টি আমরা দেখতে পাই। তো এতিমদের প্রতি যদি সু আচরণ করা হয়, তাদের প্রতি যদি ভালো আচরণ করা হয়, তো এই ধরনের সুসংবাদ, এই ধরনের ভালো বিষয়গুলো আমরা হয়তো পেতে পারি, আমাদের জন্য রয়েছে। আরও কিছু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন।
মাশাল্লাহ, খুব সুন্দরভাবে আলোচনা করছিলেন। আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাওয়া কীভাবে পূরণ করলেন এবং ওই এতিমের চাওয়াও কীভাবে পূরণ করলেন। তো বাহ্যিকভাবে আমরা মানুষের চাওয়ার পরিবর্তে নিজের চাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, আমরা যেন চাই আমাদের এই চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাক। তো আল্লাহ রাসূল আলাইহি সালাতু ওয়াসালাম এর দরবারে একবার এক ব্যক্তি উপস্থিত হয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সে বলতে লাগলো যে আমার হৃদয় কঠোরতা দিয়ে ভরে গেল। তো এই অভিযোগ আল্লাহ রাসূল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে জানালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইরশাদ করলেন, এতিমের প্রতি দয়া করো, তার মাথায় হাত বুলাও এবং তোমার খাবার থেকে তাকে খাওয়াও, এভাবে করলে তোমার হৃদয় নরম হবে এবং তোমার প্রয়োজন সম্পূর্ণ প্রয়োজনসমূহ পূর্ণ হবে। সুবহানাল্লাহ। তো যেমনইভাবে আপনি এই ঘটনাটা বলেছেন, ওই সাহাবী রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম ওই এতিমের চাওয়া, এতিমের প্রয়োজন পূরণ করেছে, যার কারণে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। এমনি তো সমস্ত সাহাবী জান্নাতেই, কিন্তু জান্নাতে আবার এত মহল, এত সুন্দর একটা বাগানেরও সুসংবাদ দিয়েছেন। তেমনইভাবে যদি আমরাও চাই যে আমাদের এই দুনিয়াবী চাহিদাগুলোও পূরণ হয়ে যাক, আখিরাতে আমাদের যে আশা বাসনা রয়েছে, যেই চাহিদাগুলো রয়েছে পূরণ হয়ে যাক, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের বলেছেন আমরা যেন এতিমের উপর দয়া করি, তাদের মাথার উপর হাত বুলিয়ে দেই। আর স্বাভাবিকভাবে আমাদের মাথার উপর হাত বুলিয়ে দেয়া, এটা দয়া প্রদর্শনের অন্যতম একটি আলামত। তো শুধুমাত্র আমি কোনো এতিমের সাথে বিদ্বেষ পোষণ করছি এবং তারপরও যদি আমি তার মাথার উপর এই ফজিলত পাওয়ার জন্য হাত বুলিয়ে দিই তাহলে এটা ফজিলত অর্জনের অন্তর্ভুক্ত হবে না, বরঞ্চ এই বিদ্বেষ পোষণের যে গুণাটা তা রয়েই যাবে। আমাদের এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন সত্য অন্তরে খালিস নিয়তে আল্লাহ এবং তার রসুল আলিহি সাল্লাতু ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য এতিমের মাথার ওপর হাত বুলিয়ে দেই, তার সাথে ভালো আচরণ করি, তার দেখাশোনার দায়িত্ব গ্রহণ করার চেষ্টা করি। ঠিক তেমনইভাবে আল্লাহ রসুল আলিহি সাল্লাতু ইসলাম আরও একটি হাদিসে পাকের মধ্যে বলেছেন, চার প্রকারের এমন লোক রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না, আর তাদের এবং তাদের মধ্যে একজন হলো এতিমের সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে। তো এই জন্য আমাদের উচিত যেই সমস্ত কথাবার্তা আমরা শুনছি, কোরআন থেকে আমরা আয়াতও শুনছি, হাদিস থেকে আল্লাহ রসুল আলিহি সাল্লাতু ইসলামের হাদিসগুলো শ্রবণ করছি, তো এই শ্রবণ করার পর আমরা যারা উম্মত রয়েছি আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এগুলোর উপর ভরপুর আমল করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাই কেরাম আলী হুরদওয়ান এবং উম্মতে মুহাম্মাদের যে বৈশিষ্ট্য সেটা উল্লেখ করতে গিয়ে বলেন যে যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আয়াত শ্রবণ করে, সেই বিধান শ্রবণ করে, আল্লাহ তাআলা বান্দাকে কি বলছেন, তখন বান্দার বৈশিষ্ট্য, বান্দার কাজ হচ্ছে গিয়ে রবের ওই আদেশের প্রতি মাথা নত করা। তো এই জন্য আমরাও রবের আদেশের প্রতি মাথা নত করি এবং এতিমের সাথে সাথে যেন মিসকিনের উপরও আমরা দয়া করি। কেননা মিসকিনের উপর যদি দয়া না করি, বাহ্যিকভাবে মিসকিন কিছু এমনও থাকে যারা বাহ্যিকভাবে মিসকিন থাকে, বাহ্যিকভাবে তাদের কাছে কাপ থাকার বাসস্থান নেই, খাবারের কোনো মানে জিনিসপত্র নেই, ব্যবস্থা নেই, তবে তারা যদি রপ্তা বারাকা ওয়া তাআলার দরবারে দোয়া করে, তারা যদি কসমও করে ফেলে, রপ্তা বারাকা ওয়া তাআলা সেগুলো পূর্ণ করে দেয়। মানুষ অনেক সময় এরকমও দেখা যায় যে মাশাআল্লাহ এতিমের প্রতি অনেক শ্রদ্ধাশীল হয়, সাথে সাথে মিসকিনের উপরও মিসকিনদের প্রতিও তারা অনেক দয়া প্রদর্শন করে। যে রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে যার বাড়িঘর নেই, তো তাদের উপরও দয়া প্রদর্শন করার চেষ্টা করে, বৃষ্টির সময় তাদের উপর মাথার একটু ছাদের ব্যবস্থা করে দেয়, ঠান্ডার সময় তাদের জন্য কম্বলের ব্যবস্থাও করে। এমন লোকেরাও রয়েছে কিন্তু তা তুলনাভাবে খুবই কম। তো এই জন্য আমরা যারা চ্যানেল দেখছি মাদানী চ্যানেল, এই বাংলার মাধ্যমে আমরা যেই উপদেশগুলো পাচ্ছি সেগুলোকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি এবং সাথে সাথে এতিম এবং মিসকিন তাদের উপর দয়া করার চেষ্টা করি। কেননা এতিম মিসকিন এরা এমন ওই সমস্ত লোকেরা যাদের ব্যাপারে আল্লাহ রসুল আলী হিসাল্লা ইসলাম এই ফকির যারা গরিব তাদের ব্যাপারে বলেছেন তারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তো 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে এটা দ্বারা কয়েকটা অর্থ বোঝা যায়। এক তো হচ্ছে তাদের হিসাব সহজ হবে, কেননা হিসাব যদি সহজ না হয় তাহলে আগে জান্নাতে কীভাবে প্রবেশ করতে পারে। আর তাছাড়া তারা জান্নাতে প্রবেশ করবে ফকিরদের ব্যাপারে বলা হয়েছে, কিন্তু এতিম বা যারা সদকা করে মানুষকে দেখানোর জন্য তারা কিন্তু স্বাভাবিকভাবে বড়লোকই হয়ে থাকে। বড়লোকের তুলনায় আবার গরিবরাও সদকা করে থাকে, তবে বাহ্যিকভাবে হাদিসে পাকের মধ্যে যেটা এসেছে যে সদকাকারী সবার আগে কোথায় যাবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো এই সদকাকারী সাধারণত বড়লোকই হয়ে থাকে। কেন? যদি গরিবরা সদকা করে তখন তাদের এই 1 টাকা বা 2 টাকা বা 100 বা 200 টাকার খরচ করার পেছনে উদ্দেশ্য থাকে রপ্তা বারাকা ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা, আর বড়লোকের উদ্দেশ্য থাকে যে মানুষকে দেখানো। তো এই জন্য রবের এই বাণীগুলো আমরা স্মরণে রেখে যেন আমল করার চেষ্টা করি,
আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিই। আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন, ধন দিয়েছেন এবং সেটা দান করার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশও করেছেন, তো সেটার প্রতি তো আমাদেরকে আমল করতে হবে, যেহেতু আল্লাহ তাআলাই ধন দিয়েছেন আমাকে, আল্লাহ তাআলা সম্পদের মালিক করেছেন, এখান থেকেই কিছু আমাকে কি করতে হবে, ব্যয় করতে হবে, সবে সেটা যেন লোক দেখানোর জন্য না হয়। যদি লোক দেখানোর জন্য না হয় আর তা যদি আপনি করতে পারেন, তাহলে উসমান গনি জুনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ছিল, তিনি তো অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এছাড়া যদি দেখি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ধনী যিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও দান সৎকা করেছেন, তবে তাদের কাছে ধন সম্পদ ছিল, পাশাপাশি তারা সৎকা করেছেন সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে দুইটা বিষয় একসাথে আসে, একটা দেখি যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে ব্যবসায়ী ছিলেন, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো অনেক বড় ব্যবসা ছিল, প্রায় সকল সম্পদই তিনি ইসলামের জন্যই ব্যয় করে দিয়েছেন। তো ব্যবসায়ী হওয়া, বড়লোক হওয়া, পাশাপাশি ইসলামের জন্য ব্যয় করে সুনাম অর্জন করা এবং রবের কাছেও নৈকট্যশীল বান্দা হওয়া, এটা সম্ভব যদি আমরা আমাদের অন্তরকে শুদ্ধ করতে পারি, দান করার ক্ষেত্রে, সদকা করার ক্ষেত্রে পরিশুদ্ধ করতে পারি। এর পাশাপাশি যদি দেখি মিসকিন যারা ছিলেন সাহাবায়ে কেরামে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম প্রচার এবং ইসলামের মধ্যে যে সকল ব্যক্তিরা এসেছেন এটাকে অনেক মৌজেজা বলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সারা দিয়ে সব ধরনের ব্যক্তিরা এসেছিলেন, যে এমন কেউ বলতে পারবে না যে আপনার কাছে তো শুধু গরিবরাই এসেছে, ধনাঢ্য ব্যক্তিরা তো আসেনি বা আপনার ইসলাম তো ধনাঢ্য ব্যক্তিরা গ্রহণ করেন, এটাও কেউ বলতে পারবে না। কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সফল ব্যবসায়ী ছিলেন এবং ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এর পাশাপাশি যদি দেখি যে গরিবরাও ছিলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা গরিব ছিলেন। তো ধনী গরিব প্রবীণ যুবক একসং মিশ্রণ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে সাড়া দেওয়া দানকারী ব্যক্তিদের মধ্যে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে যারা ইসলামের ছায়াতলে এসেছে, তো ইসলামের ছায়াতলে যারা এসেছে সেক্ষেত্রে কেউ আঙ্গুল তুলতে পারবে না, যে এই বলে কেউ কটাক্ষ করতে পারবে না যে শুধুমাত্র ওই সকল ব্যক্তিরাই গ্রহণ করেছে, না সকল শ্রেণীর মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন। আর এই যে অভূতপূর্ব এক মিলন মেলা মানুষের এবং জ্ঞানী গুণী দানশীল এবং গরিব সকলের যে আশা এবং সকলের সম্মিলিতভাবে ইসলামের জন্য কাজ করা, এটাও একটা নজির ইসলামের মধ্যে। সকলেই তাদের জায়গা থেকে তারা চেষ্টা করেছেন আর তাদের চেষ্টার ফলে আজ ইসলাম পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং আজ আমরাও ইসলামের যে সুন্দর সুন্দর বাণীগুলো শুনছি এবং সুন্দর বাণী বা ইসলামের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের মাঝেও আছে, তাদেরই কিন্তু একটা চেষ্টার ফসল বা একটা ফল আমরা পাচ্ছি। যারাও যদি দেখি যে মিসকিন যারা ছিলেন, মিসকিনদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা বা উম্মাতুল মুমিনিন যারা ছিলেন তাদের যে ভালোবাসা ছিল, এমনকি কারো কারো তো উপাধি এরকম ছিল যে ভালোবাসার কারণে উম্মুল মাসাকিন, যে মিসকিনদের মা, তো মিসকিনদের প্রতি তাদের ভালোবাসার ভিত্তিতে এই বিষয়টা পড়েছিল। এবং ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মিসকিনদেরকে দান করা, অসহায়কে দান করার তার যে নজির, ঘরের মধ্যে কোনো খাবার নেই, কয়েকদিন পর খাবার এসেছে, সেটাও সম্পূর্ণ তিনি কী করেছেন, মিসকিনকে দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো ব্যক্তি এসছেন ঘরে কিছু নেই, কিন্তু না বলতে তিনি কখনো না বলেননি, যে কিছু না কিছু তো দিয়েই দিয়েছেন। এরকমটা উম্মাতুল মুমিনিন এবং ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে আমরা অসংখ্য ঘটনা এরকম পাই যেখানে এই বিষয়গুলো ছিল। আমাদের সাথে ইব্রাহিম ভাই আছেন, ইব্রাহিম ভাইয়ের কাছে সর্বশেষ আরও একটি কালাম আমরা শুনতে চাইব, দর্শক শ্রোতা তো আছেন, তারাও কালাম সময় সময় শুনতে চান, তো আমাদেরকে আরও একটি কালাম যদি কয়েকটি লাইন আমাদেরকে শুনিয়ে দিতেন।
করে লাগিয়া কন্দরে মনে করে লাগিয়া বন্ধু, করে লাগিয়া কন্দরে মনে করে লাগিয়া বন্ধু, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যে জনে হবে আপনা সে তো মদিনা, যে জনে হবে আপনা সে তো মদিনা, কবরে হাসর পুরসিনাতে কোনো আপনে পাবে না, কবরে হাসর পুরসিনাতে কোনো আপনে পাবে না, যে জনে পাবে সে জনে হবে সাগে মদিনা, সাগে মদিনা, উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, সে তো মদিনা, কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধু, কর লাগিয়া কন্দরে মনে কর লাগিয়া বন্ধু, কেউ তো তোমার
আসি তোমদিনা, যেজনে হবে আপন আসি তোমদিনা, কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনে হবে না 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 না, যেজনে হবে আপন আসি তোমদিনা, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছে উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো শুয়ে আছে, এখনো শুয়ে আছে সোনার মদিনা, যেজনে হবে আপন আসি তোমদিনা, যেজনে হবে আপন আসি তোমদিনা, কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপনে হবে না হবে আপনা,
নিশ্চয় যেজন হবে আপনা সেই তোমাদের, আমাদের প্রকৃতপক্ষে আপনজন হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়টা আমাদের হয়তো ওই দিন বুঝে আসবে যখন কেউ আমাদের সহায় হবে না, কেউ আমাদের সাহারা হবে না, কেউ আমাদের সাহায্য করতে এগিয়ে আসবে না, সেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের সাহার হবেন, আমাদের সহায় হবেন এবং আমাদের জন্য সুপারিশ করবেন। সর্বশেষ অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের দিকে, অনুষ্ঠান এবং হামদে বাড়ি তাআলা কালাম সর্ব মিলে চলার চেষ্টা করেছি, সর্বশেষ দু একটি বিষয় বলবো। আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে যে সকল মায়েরা আছেন স্বামী মারা গিয়েছে এবং সন্তান এক দুজন রয়েছেন, তো আমাদের দেশে এই বিষয়টা দেখা যায় যে আমাদের মায়েরা আমাদের মা বোনরা পরবর্তীতে আর বিবাহ বসতে চান না, যেতে চায় না, এই যে সন্তানদের মায়ায় সন্তানদের মহাব্বতে তারা এখানেই থেকে যান এবং সন্তানদের লালন পালনে তাদের বাকি জীবনটা কী করে দেন, অতিবাহিত করে দেন। তো এই সকল মহিয়সী যারা আছেন, ত্যাগী নারী যারা আছেন, তাদের ব্যাপারে উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই সকল ব্যক্তি যারা রয়েছে, যারা নিজ সন্তানের দায়িত্বের কারণে এভাবেই জীবনটা অতিবাহিত করে দিয়েছে, জান্নাতে যাওয়ার পর সর্বপ্রথম বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে যাওয়ার পর এই সকল রমণী যারা আছে এই সকল মহিলাদের সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে। বোঝা যাচ্ছে একটা হচ্ছে এক এজাজ সর্বপ্রথম সাক্ষাৎ, আর পাশাপাশি এটারও ঘোষণা আসছে যে জান্নাতে যাবে, এর জন্যই তো দেখা হবে। তো দুইটা বিষয় এখানে, যে জান্নাতে যাওয়ারও এখানে ঘোষণা পাওয়া যাচ্ছে, সুসংবাদ পাওয়া যাচ্ছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সর্বপ্রথম সাক্ষাৎ, যে সাহাবায়ে কেরাম যে আরজি যে দোয়া তারা করতেন যে আমরা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশিত্ব পেতে পারি জান্নাতে গিয়েও, এবং অসংখ্য সাহাবায়ে কেরাম জীবনী এটাই যে এমনকি বলেছেন যে দুনিয়ায় তো কোনো কিছু হলে আপনার কাছে চলে আসি, আর আপনাকে দেখে মনের ব্যথা আমরা কী করি কমাই, আমাদের দুশ্চিন্তা দূর হয়ে যায়, তো জান্নাতে গেলে আমরা কোথায় থাকবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই ইরশাদ করেছিলেন যে আল মারউ মা মান আহাব্বা, যে প্রত্যেক ব্যক্তি ওই ব্যক্তির সাথেই জান্নাতে থাকবে যার প্রতি তার মহাব্বত রয়েছে। তো সাহাবায়ে কেরামের যে আরজি যেটা ছিল, তো এ সকল রমণীদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘোষণা দিচ্ছেন যে জান্নাতে যাওয়ার পর তার সাথেই ওই মহিলার সাথে সর্বপ্রথম সাক্ষাৎ হবে, দেখা হবে। তো যারা এভাবে জীবন অতিবাহিত করেছেন তাদের জন্য একটা অনেক বড় সুসংবাদ, যদি ইসলাম এটা জায়েজ রয়েছে, যদি স্বামী মারা যায় এবং ইদ্দত অতিবাহিত করে পরবর্তীতে অন্যত্র বিবাহ করার অনুমতি ইসলামে রয়েছে। তো এই বিষয়গুলো ছিল এতিমের প্রতি, যে একজন ব্যক্তির যদি দয়া করে তাহলে তার জন্য এই সুসংবাদ রয়েছে, আলোচনা কোরআন হাদিসের মধ্যে এসেছে। তো সর্বোপরি আমরা ইসলাম যে শিক্ষা দিয়েছে এতিমের প্রতি ভালোবাসা দয়া করা, মিসকিনের প্রতি ভালোবাসা দয়া করা, তো সেটা যেন আমরা করি, আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের চরাচরণ যেন সুন্দর